এবার আমাদের নিয়মিত আয়োজন আলাপন। আজকের বিষয় মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের সম্ভাবনা। অনুষ্ঠানটি সঞ্চালন করছেন রোকেয়া হায়দার,
আর আমার সঙ্গে রয়েছে তাহিদুল ইসলাম।
ধন্যবাদ।
শ্রোতা দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের আলাপনের আলোচনা শুরু করছি। তাহিদ, আমাদের মূল আলোচ্য বিষয় কি?
মূল আলোচ্য বিষয় মূলত আজকে দুটো, কিন্তু হয়তো আমরা তিনটি বিষয় আলোচনা করব। মূল দুটো আলোচ্য বিষয় হচ্ছে মিয়ানমারের অভ্যন্তরে একটি দুর্ঘটনার মতো ঘটেছে, যেখানে আসলে একটি সশস্ত্র গোষ্ঠী তারা হামলা করেছে সেনাবাহিনীর একটি প্রকৌশল মতো নিহত হয়েছেন। তো সেই বিষয়টিকে কেন্দ্র করে আসলে মিয়ানমারের অভ্যন্তরে আর কি কি সশস্ত্র গোষ্ঠী রয়েছে, মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতি কি, সেটি আলোচনা করব। এ কারণে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের
কথা উঠছে, যে উঠেছে আজকে, আমরা দেখছি আমির খসরু রিপোর্টে বলেছে যে এখন হয়তো 22 আগস্ট থেকে 3,500 মতন রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসন শুরু হতে পারে, এরকম আশা।
এবং এই দুটো বিষয় ছাড়াও আরো একটা বিষয় আমরা আজকে আলোচনা করব, যেটি আসলে মতিউর রহমান চৌধুরী আমাদের একটি রিপোর্টে জানিয়েছে যে আইসিসি একটি নতুন ভিডিও প্রকাশ করেছে এবং সেখানে তারা বলেছেন যে চারটি দেশের নাম করেছেন, সিরিয়া, ইরাক,
ইরাক, মিয়ানমার তার মধ্যে আছে।
জি, তো মিয়ানমারের যারা নির্যাতিত হচ্ছে মুসলমানরা, জি, মিয়ানমারের মুসলিমরা যে নির্যাতিত হচ্ছে সে ব্যাপারে তারা কোনো পদক্ষেপ নেবে সেই বিষয়ে আহ্বানও জানিয়েছে। সে কারণে আসলে ওই বিষয়টি নিয়েও আমরা আলোচনা করব।
আজকে আমাদের সাথে আলোচনায় যোগ দিচ্ছেন কারা?
আমাদের সঙ্গে আলোচনায় আজকে দুজন অতিথি রয়েছেন। একজন হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক মেজর জেনারেল ও নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রশিদ, এবং আরেকজন হচ্ছেন অভিবাসন ও শরণার্থী বিষয়ক বিশ্লেষক এবং অভিবাসন সংস্থা আইওএম এর সাবেক কর্মকর্তা আসিফ
মনির। আচ্ছা,
এই দুজনের কাছ থেকে আমরা বিশ্লেষণ জানব, কিন্তু একই সঙ্গে আপা আমরা মিয়ানমারের অভ্যন্তর কি হচ্ছে সেটি জানার জন্য আমাদের সঙ্গে রোহিঙ্গা সংবাদের সঙ্গে সংশ্লিষ্ট মোহাম্মদ রুকনউদ্দিন আমাদের সংবাদদাতা, তিনি রয়েছেন, এবং আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ হোসেন শাকিল রয়েছেন, তাদের কাছ থেকে মাঠ পর্যায়ে
লাইনে এসেছে।
মোহাম্মদ রুকনউদ্দিন, আপনি কি আমাদের সঙ্গে রয়েছেন?
হ্যাঁ, আমি আছি, শুনতে পাচ্ছি।
জি, শুরুতেই আমরা আপা মোহাম্মদ রুকনউদ্দিনের কাছে যাই। মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহীদের হামলায় অন্তত 15 জন নিহত হয়েছে, সেই বিষয়ে আপনার কাছে সবশেষ কি সংবাদ রয়েছে?
জি, শুরুতেই বলে রাখি, নর্দার্ন অ্যালায়েন্স রেভলিউশনারি আর্মি হল জাতিগত বিপ্লবী গোষ্ঠী যা মিয়ানমার অধ্যুষিত জাতিগত যে সকল এলাকা রয়েছে সকল সশস্ত্র বাহিনীর বিদ্রোহী জোট। তো সেখানে আরাকান আর্মি ওই জোটের সদস্য বলা চলে, ওরা ওদের জাতীয় আত্মনিয়োগ, সমান রাজনৈতিক অধিকার, শান্তি ও সামাজিক ন্যায় বিচারের লক্ষ্যে একত্রে কাজ করে আসছে। আমরা জানি মিয়ানমারে অসংখ্য রাজ্য রয়েছে যেখানে ওই সকল রাজ্যের সশস্ত্র বিদ্রোহী বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত। এখানে মিয়ানমার আর্মি কর্তৃক যদি কোনো একটি বিদ্রোহী দলের উপর কোনো ধরনের শাসন এবং হামলা দেখা দিলে নর্দার্ন অ্যালায়েন্স রেভলিউশনারি আর্মি সেটিকে প্রতিহত করে। আমরা সবসময় দেখে আসছি মিয়ানমার আর্মি এবং নর্দার্ন অ্যালায়েন্সের প্রতিনিয়ত হামলা এবং পাল্টা হামলা সংঘটিত হয়। মিয়ানমার আর্মির মুখপাত্র বলেছিল গত 15 আগস্ট 2019 তারিখে বিদ্রোহী গোষ্ঠী কমপক্ষে 15 জন মানুষকে হত্যা করেছে, যেখানে বেশিরভাগ মানুষই ছিল নিরাপত্তা বাহিনীর সদস্য। তো নর্দার্ন অ্যালায়েন্সের ঘটনাটি দায় স্বীকার করে, ঘটনাটি ঘটে ডিফেন্স সার্ভিস টেকনোলজিক্যাল অ্যান্ড একাডেমিতে, যেটি পিন ও লুইন এলাকার পশ্চিমা শান প্রদেশে। তো সেখানে বেশিরভাগ আর্মি ইঞ্জিনিয়ারদেরকে ট্রেনিং দেওয়া হয়। বার্মি পার্মির মুখপাত্র টুন টুং মি বলেছেন তাদের সেনারা যুদ্ধ করলে নংচো টাউনশিপের একটি বিখ্যাত দর্শনার্থী স্থানে, যেখানে ব্রিটিশ কলোনিয়াল শাসনকালে টাওয়ারিং রেলওয়ে ব্রিজ নির্মাণ করা হয়। তো এক মাস যুদ্ধবিরতি চুক্তির শেষে গত জুন মাসে শেষ হলেও সেটিকে বর্ধিত করে 31 আগস্ট পর্যন্ত নেওয়া হয়। তাং ন্যাশনাল লিবারেশন আর্মির মুখপাত্র, যেটি মূলত নর্দার্ন অ্যালায়েন্সের একটি জোট, সেটির মুখপাত্র বলেছেন মূলত এই হামলাটি হল সাম্প্রতিক ঘটে যাওয়া কিছু হামলাকে কেন্দ্র করে। একটি সোর্স থেকে আমরা জানতে পারি গত 3 দিন আগে রাখাইন অঙ্গরাজ্যে মংডো টাউনশিপ কাজিরবিল এলাকায় নর্দার্ন অ্যালায়েন্সের একটি জোট এবং মিয়ানমার আর্মির মধ্যে হামলা পাল্টা হামলার ঘটনা ঘটে। তো নর্দার্ন অ্যালায়েন্সের ভাষ্য মতে মিয়ানমার মিলিটারি প্রতিনিয়ত এই ধরনের কর্মকাণ্ড করে আসছে, যার ফলশ্রুতিতে এরা জবাব স্বরূপ এই ধরনের জবাব দিয়ে থাকে। তোহিন
জি, আপনি যেমনটা বলছিলেন শান রাজ্যে কি রোহিঙ্গারা রয়েছেন, সেখানে রোহিঙ্গা কি পরিমাণ আছেন অথবা আদাও কি আছেন?
এলাকায় এই হামলাটি হলো সর্বশেষ, তো সেখানে কি রোহিঙ্গাদের কোন মানে বসতি আছে কি?
জি, আমি আগে বলেছি যে এই মিয়ানমারে এই ধরনের অনেক অনেকগুলো অঙ্গরাজ্য রয়েছে, তো সেই রাখাইন স্টেটে মূলত রোহিঙ্গাদের বসবাস, তো শান স্টেটে শান জাতিরাই রয়েছে, সেখানে রোহিঙ্গাদের কোন হতাহতের ঘটনা ঘটেনি।
না, কিন্তু রোহিঙ্গারা সেখানে বসবাস করতেন বা এখন করছেন সেরকম কিছু আছে?
না, শান স্টেটে মূলত রোহিঙ্গাদের কোনো বসবাস নেই, যেহেতু নির্দিষ্ট অঙ্গরাজ্যে নির্দিষ্ট জাতি গোষ্ঠীরাই বসবাস করে।
শান রাজ্যে যারা রয়েছেন তারা কি মুসলিম?
শান রাজ্যের ওদের ধর্মীয় বিশ্বাস হলো ওরা বুদ্ধিস্ট ধর্মাবলম্বী বিশ্বাসী।
মোহাম্মদ রকনউদ্দিন, আপনি আমাদের সঙ্গে থাকুন, নিশ্চয়ই আমরা প্রয়োজন হলে আবারও আপনার কাছে ফিরবো।
আমরা তো প্রত্যাবাসন নিয়ে কথা বলছি, কারণ প্রত্যাবাসনের প্রশ্নটি উঠেছে। কিছুদিন আগেও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি বলেছেন, এবং তিনি গতকালও একটি মানে যেখানে বক্তব্য রাখছিলেন একটি ওয়ার্কশপে সেমিনারে, সেখানেও তিনি বলেছেন যে তারা প্রত্যাবাসন কাজ শুরু করতে পারে এবং এটা দ্বিপাক্ষিক হবে, এটা মিয়ানমার এবং বাংলাদেশের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতার অধীনে 3,500 রোহিঙ্গা শরণার্থী তারা দেশে ফিরবে। এবং যা আমরা দেখতে পাচ্ছি যে প্রকাশ্যভাবে বাংলাদেশে সরকারিভাবে এই মুহূর্তে কিন্তু আমাদের সংবাদদাতারা জানাচ্ছেন, আজকের সকালের রিপোর্টে মানে আজকের আমাদের সকালের রিপোর্টে ছিল যে সেটা মানে এখনো বাংলাদেশ সরকারের পক্ষ থেকে সরাসরি কিছু বলা হয়নি, কিন্তু তারপরেও পররাষ্ট্রমন্ত্রী যেমন বলেছিলেন ডক্টর মোমেন যে তিনি খুব আশাবাদী যে এটা হতে পারে এবং প্রত্যাবাসন কাজ শুরু হতে পারে। কিন্তু আমরা জানি যে এর আগেও এটা তো দ্বিতীয় দফার প্রত্যাবাসন কাজের একটা উদ্যোগ নেওয়া হচ্ছে, কিন্তু গতবারে যখন হয়েছিল প্রথমবারে তখন একটা বিশাল সমাবেশ দেখা গিয়েছিল রোহিঙ্গাদের কুটপালং শরণার্থী শিবিরে, তারা প্রতিবাদ জানিয়েছিল যে স্বেচ্ছায় তারা ফিরে যেতে রাজি নন।
কিন্তু আপা, এবার আরো দুঃখজনক বিষয়টি হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন যে এ দফার প্রত্যাবাসনের বিষয়ে এখন পর্যন্ত তারা কিছুই জানেন না, কিন্তু মিয়ানমার সরকারের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে যে
মিয়ানমারের কর্মকর্তারা বলছেন 22 আগস্ট থেকে যদি শুরু হয়, কারণ 25 আগস্ট তো এই যে সর্বশেষ যে একটা ঢল নেমেছিল প্রায় 7 লক্ষ রোহিঙ্গাদের যারা এসে কুটুপালং এই বিশাল বিশ্বের সবচেয়ে বড় শরণার্থীর শিবির বলা হচ্ছে সেইখানে আশ্রয় নিয়েছেন, সেইখানে 2 বছর পুরো হয়ে যাচ্ছে এবং তারপর আবার এই প্রত্যাবাসন কাজ শুরু হবে। তো আমরা চেষ্টা করব যে অন্যদের জানাতে, অন্যদের কাছ থেকে খবর নিতে। আমরা এখন সাবেক মেজর জেনারেল নিরাপত্তা বিশ্লেষক মোহাম্মদ আব্দুর রশিদের কাছে যাই, তাহলে ওনার কাছ থেকে দেখি যে এই পরিস্থিতিতে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন যে রোহিঙ্গা শরণার্থীরা যেমনই থাকুক নিরাপদ একটা আশ্রয়ে এই মুহূর্তে আছেন, এবং মিয়ানমারে সেরকম কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এখনো জানা যায়নি যে কতজনকে সেখানে পুনর্বাসন করা যাবে এবং কি পরিবেশে তারা ফিরে যাবেন,
এবং একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ পরিস্থিতিও আমরা দেখতে পাচ্ছি।
হ্যাঁ, মাঝে মধ্যেই এই ধরনের হুমকি হচ্ছে, হামলা হচ্ছে এবং নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিছু কিছু অঞ্চলে। মোহাম্মদ আব্দুর রশিদ,
নিঃসন্দেহে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। যেখানে আমরা যেভাবে বাংলাদেশ থেকে যেটা দেখছি সেটি হলো যে এই শরণার্থীর যে সমস্যাটা, এটি তো মিয়ানমার সৃষ্টি করেছে তাদের সামরিক বাহিনী একটি অপারেশন নামে সাধারণ মানুষের উপর নির্যাতন। তারা যে শুধু রাখাইনদের উপরে করছে না, এখন আমরা দেখতে পাচ্ছি যে তারা কোকাং, তারপরে শান এদের উপরে করছে, এবং তাদের শানের অনেক লোকই কিন্তু বাংলাদেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করে। আমরা এখন রোহিঙ্গা প্রসঙ্গেই থাকি, এখন এই যে 7 লক্ষ এবার এসেছে, আর এর আগের বার দিলে পরে আমাদের হিসেবে 1.1 মিলিয়ন, তো 11 লক্ষ শরণার্থী এখন বাংলাদেশে ছাড়ে আছে পুরনো নতুন মিলিয়ে। এখন হচ্ছে যে যেটি নতুন যে শরণার্থী, যেটা 2017 সালের আগস্ট মাসের ঘটনার পরে যেটা তৈরি হয়েছে, সেটিকে তারা নিতে অনেক আগে থেকেই তারা বলছিল আমরা নেমে দেব, কিন্তু কখনোই তারা বিশ্বাসযোগ্যতা দিকে বিশ্বাসযোগ্য ভাবে তাদের কোনো কথা রাখেনি। তো বাংলাদেশের যে কূটনীতিকদের সাথে আমরা যতটুকু আলোচনা আলাপ করে বুঝেছি সেটি হচ্ছে যে দুটি দেশের মধ্যে কোন একটি কার্যক্রমকে সার্থক করতে গেলে সেটি প্রথম যেটি লাগে সেটি আস্থা। তো সেই আস্থার জায়গাটা কখনো গড়ে ওঠেনি। সেখানে বাংলাদেশের পক্ষ থেকে সবসময় বলা হয়েছে যে মিয়ানমার কথা দেয় কথা রাখে না। আসলে ঠিকই যে আমাদের এখানে যে রিজিওনাল একটা জিও পলিটিক্স তো আছে, রিজিওনাল জিও পলিটিক্স এটি হচ্ছে একবার মানে আমরা বলছিলাম যে এটি বহুপাক্ষিক সমাধানের পথে যাব আমরা, আবার রিজিওনাল পলিটিক্স থেকে আমরা পাচ্ছিলাম যে এটি দ্বিপাক্ষিক সমাধানে যেতে হবে, তারই একটি ই হিসেবে গত জানুয়ারিতে একটা চুক্তি স্বাক্ষর হয়েছিল দ্বিপাক্ষিক পর্যায়ে। যে চুক্তি বলে তাদেরকে ফেরত অনেক আগে থেকে শুরু হওয়ার কথা সেটি হয়নি, একটা ওয়ার্কিং গ্রুপও তৈরি হয়েছে দুই দেশের কর্মকর্তাদের নিয়ে, তারা পারস্পরিক আলাপ আলোচনা করে কিভাবে নেবে মেকানিজম ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্ট এগুলো সব দেখছি, দেখার পরে তারপরে লিস্ট বিনিময় হবে, তারপরে সেটি নিয়ে আলাপ আলোচনার পরে এটা অ্যাকসেপ্ট করলে তারপরে তারা চ্যালেঞ্জমেন্টে যাবে। সেই ওয়ার্কিং গ্রুপ কিন্তু এখন কাজ করছে, ওয়ার্কিং গ্রুপ নষ্ট হয়ে যায়নি। এখন যেটি সমস্যা আসলো সেটি আমি মনে করি সেটি হচ্ছে যে এই সমস্যাটা থেকে এখন দেখা যাচ্ছে যে যে নিরাপত্তার ঝুঁকি তৈরি হয়েছে সেই ঝুঁকিতে শুধু বাংলাদেশই নেই, এই ঝুঁকিতে অঞ্চলের অনেক বেশি এই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। তখন এই অনুধাবনে আমরা দেখেছি আমাদের এই অঞ্চলে যারা আর কি প্রভুত্ব করেন বা আধিপত্য বিস্তার করেন তাদের মধ্যে থেকে সবচেয়ে বেশি বড় যে আমরা যেটা ধরবো সেটি হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর, এবং সেখানে এই এটা খুব হাই এজেন্ডাতে ছিল এই শরণার্থী প্রত্যাবাসন, এবং তারা কমিট করেছে যে হ্যাঁ তাদেরকে যাবে, তারপরে আমরা এই উদ্যোগটা দেখলাম নিতে যাচ্ছি। এছাড়াও আমরা দেখেছি জাতিসংঘের উদ্যোগ এবং এই মিয়ানমারের আইসিসি উদ্যোগ নিয়েছে, তাদের দিয়ে তারা যে অপরাধ করেছে তার বিচারের উদ্যোগ, এগুলো মিয়ানমারকে প্রচন্ড চাপে ফেলেছে। সেই চাপ থেকে তারা আবার একটা হালকা হওয়ার জন্য কিছু কথা দিচ্ছে যে আমরা নেব। আমরা আশা করি যে এবারকার চাপটা আর প্রকৃতি হয়তো আগের চেয়ে একটু ভিন্ন ধরনের হয়েছে, সেজন্য তারা তাদের কাছে এবার আমি যেটা যেভাবে দেখছি যে তাদের পত্রপত্রিকে বা তাদের মিনিস্টাররা এখানে এসেছিলেন যে তারা ওনাদের সাথে কথা বলেছে রোহিঙ্গাদের সাথে, এগুলোকে আমরা পজিটিভ সাইন দেখছি, তাদের একটা উইলিংনেস এবার একটু বেশি দেখা যাচ্ছে। সেক্ষেত্রে আমরা বলতে পারি হয়তো কম বেশি হলেও এবার হয়তো এই প্রত্যাবাসনটা শুরু হতে পারে।
আর 22 তারিখ তো খুব কাছেই, আগামী বৃহস্পতিবার 22 তারিখ, এবং আমরা আসিফ মুনিবের কাছে যাব, উনি তো আইওএমএ আছেন এবং শরণার্থী বিষয়ে অভিবাসন বিষয়ে কিছু অভিজ্ঞতা তার তো আছে এবং এইসব নিয়েই তিনি কাজ করে চলেছেন। আসিফ মুনির, আপনি এই মুহূর্তে যে পরিস্থিতি দেখছেন, এক সপ্তাহের মধ্যে 3,500 রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনের কাজ শুরু হবে তাদের, তো এই মুহূর্তে আপনি কি মনে করেন? কারণ অনেকেই তো স্বেচ্ছায় যেতে চাচ্ছেন না এবং তারা তাদের নাগরিকত্ব দাবি করেছেন এবং সুষ্ঠু একটি পরিবেশ তাদের থাকবে যেখানে তারা তাদের বাসস্থানে ফিরে যাবে, তো সেই পরিবেশ কি পরিলক্ষিত হচ্ছে এবং কিভাবে এই প্রত্যাবাসন কাজ শুরু হবে, আপনি কি মনে করেন?
জি ধন্যবাদ। শুরুতে একটা সংশোধন করে দিচ্ছি, আমি আইওএমএ ছিলাম, এখন আমি বিষয়টি বিশ্লেষণ করি আর কি। আচ্ছা, তো আমি রশিদদের একটু শুনছিলাম, ওখান থেকে একটু যোগ করি যে এবার একটু ভিন্নতর, এটা ঠিক। আমার যেটা মনে হচ্ছে যে এটা তো মানে আসলে বিশ্লেষণ করার প্রয়োজন যে কেন হঠাৎ করে অল্প দিন সময়ের ব্যবধানে আমরা এই ঘটনাটি জানতে পারছি, তবে হয়তো প্রস্তুতি চলছিল আমরা যেটা শুনলাম যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের। তো একটা হতে পারে যে সামনে জাতিসংঘের বৈঠক আসছে সাধারণ পরিষদে, এবং এটা একটা ভালো দিক ভাবা যেতে পারে এইভাবে যে বোধ বাংলাদেশ এবং মিয়ানমার মনে করছে যে সেখানে এই বিষয়ে কোন অগ্রগতি থাকলে সেটা তাদের জানানো উচিত, অন্তত মিয়ানমারের দিক থেকে তারা হয়তো এটুকু বলতে চায় যে আমরা উদ্যোগটা অব্যাহত রেখেছি, প্রক্রিয়া চলছে, এবং এই দেখো আমরা কর্তা প্রত্যাবাসন প্রক্রিয়াও আমরা গত বছর হয়নি, এবছর আমরা আবার চেষ্টা করছি।
একটা আন্তর্জাতিক চাপ আছে তো মিয়ানমারের উপর, সেই কারণেই কি এই অত্যন্ত অল্প সংখ্যক শরণার্থীকে তারা
চাপটা আসলে ওইভাবে তো আসছে না, যেমন আমরা দেখেছি যে নিরাপত্তা পরিষদে যতটা ভাবা হয়েছিল
ততটা হয়নি।
অন্যান্য দিকে কিছু প্রক্রিয়াগুলো আছে, বিশেষ করে এই যে ওখানে জেনোসাইডের ব্যাপারটি বা ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি, সেটার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালতের যে প্রক্রিয়াটি, ওই এক ধরনের একটা আন্তর্জাতিক চাপ অন্যদিক থেকে আসছে, সেটা একটা আছে। আর সাধারণ পরিষদে যেতে হবে, সেখানে তো বক্তব্য দেওয়ার ব্যাপার আছে, সেখানে আন্তর্জাতিক নিজে যাক বা সরকারি প্রতিনিধি যেই যাক তাকে একটা বক্তব্য দিতে হবে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেখানে একটা বক্তব্য দেবেন। তো সেখানে মিয়ানমারের দিক থেকে এটা হতে পারে এরকম একটা যে একটা চাপ সৃষ্টি করা বাংলাদেশের উপরে, এবং আন্তর্জাতিক মহলকেও কিছুটা ইয়ে করা যে আমরা তো আমাদের দিক থেকে প্রস্তুত আছি। তবে এটাও ঠিক, আমি একটু খোঁজ নিচ্ছিলাম গত দু একদিনের মধ্যে, ইনফ্যাক্ট গতকালকেই বিশেষ করে যে আন্তর্জাতিক সংস্থাগুলো মানব সহায়তার জন্য যে সংস্থাগুলো কাজ করে তারা গতকাল কক্সবাজারে বৈঠক করেছে। বৈঠকের শেষের মানে আলাপের পরে কি এসছে সেটা আমি ওভাবে শুনিনি, কিন্তু সেখানে বিষয়বস্তুটা ছিল এরকমই যে যদি উভয় পক্ষ তৈরি থাকে তারা কিভাবে সেখানে সহায়তা করতে পারে। এবং সেখানে মূল যে আলোচ্য বিষয়টি ছিল, যে জায়গায় মানে বড়ভাবে মোটাদাগে জিনিসটি এসেছে বা আন্ডারলাইন করা বিষয়টি এসছে, সেটি হচ্ছে যে স্বেচ্ছায় পুনর্বাসনের প্রক্রিয়াটি। এবং সেই ক্ষেত্রে এখন পর্যন্ত যেটা আপনারাও বলছেন, আপনাদের সংবাদদাতাও বলছেন, কার্যত কোনো প্রক্রিয়া নেই। সেটার একটি বাংলাদেশের বাস্তবতায় হচ্ছে যে আমরা ঈদের ছুটির মধ্যে ছিলাম, এমনকি ট্রিপল আর সির কথা আমি জানি যে উনি নিজেও এর মধ্যে ছুটি ঈদের ছুটিতে ছিলেন, এবং তার কর্মকর্তারাও খুব এখানে ছুটির মধ্যে আছেন। কাজেই আগামী সপ্তাহে বলা চলে যে রবিবারের আগেই কোনো তেমন কোনো কিছু শুরু হবে না বাংলাদেশের দিক থেকে। তো যেটা হতে পারে, মিয়ানমার একটা চাপ দিয়েছে, হয়তো তারিখটা পরিবর্তন হতে পারে। বাংলাদেশ হয়তো সরকারি জায়গা থেকে বলতে পারে যে ঠিক আছে তোমরা যেহেতু তারিখ দিয়েছ, আমাদের প্রস্তুত হতে সময় লাগবে, আমরা এখানে ইউএনএইচসিআর এর সাথে কথা বলবো বা তাদেরকে কিছু দায়িত্ব দিয়েছি এদেরকে রাজি করানো বা তাদের কাছ থেকে মতামত সংগ্রহ করা, একটা নতুন ডেট আসতে পারে। তারপরেও উভয় পক্ষে সম্ভবত চাইবে, কারণ সেপ্টেম্বরে মাঝামাঝি 17 তারিখ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের বৈঠক, এবং 24 তারিখে সম্ভবত আছে সাধারণ আলোচনা যখন হয় বিভিন্ন রাষ্ট্রপ্রধানের বক্তব্য দেন। ওই 17 তারিখের আগে মানে সেপ্টেম্বরের মধ্যে একটা প্রক্রিয়া শুরু করা যায় কিনা, এইটা অন্তত উভয় পক্ষে চাবে। তবে যেহেতু ওখানে নিরাপত্তার অন্যান্য এলাকাতেও নিরাপত্তার কিছুটা সমস্যা তৈরি হয়েছে মিয়ানমারে, এদিকে কিন্তু সেরকম একটা মানে সেটা একটা চাপ পড়বে। আরেকটা যেটা বলতে পারি যে আমি ইনফ্যাক্ট আজকে অনুষ্ঠানের আগেই আমার পরিচিত রোহিঙ্গা বন্ধুরা যারা আছে তাদের কারোর সাথে কথা বলছিলাম, তাদের মধ্যেও কিন্তু সেরকম যে তারা তাদের সাথে কেউ এখনো তো সেভাবে কথাবার্তা বলেনি এ ব্যাপারে, না সরকারি বা অন্যান্য সংস্থায়। তবে ইনফরমালি আন্তর্জাতিক সংস্থারা তাদেরকে জানিয়েছে, কিন্তু তারা সুনির্দিষ্টভাবে কিছু জানে না। এবং তাদের মধ্যে কিন্তু ওই গত বছরের যে ভীতির জায়গাটি ছিল, যে কারণে তারা সে সময় যেতে রাজি হয়নি, যে এটা এক ধরনের একটা অনিশ্চয়তার ব্যাপার। যদিও এখানে মিয়ানমারের মন্ত্রী এসেছিলেন, কথা বলেছেন, সেখানেও কিন্তু তারা প্রতিবাদই করেছেন, তারা কিন্তু বলেছেন যে আমাদের নাগরিকত্বের বিষয়টি জরুরি, কাজ এখানে কিন্তু শুধুমাত্র প্রত্যাবাসনটা বড় বিষয় না, এই
জায়গাটি রয়েছে। হ্যাঁ, শরণার্থীদের যে দাবি রয়েছে, মূল দাবি যে শান্তি ও নিরাপত্তার মধ্যে তারা ফিরে যেতে চাচ্ছেন, এবং সেটা স্বাভাবিক। আবার যদি কোনো ওই গোলযোগ হিংসা হানাহানির মধ্যে সেরকম আশঙ্কা করে তো কেউ ফিরে যাবে না, এবং তাদের নাগরিকত্বের দাবি। তো তাহির
জি আপা, যারা যাদেরকে প্রত্যাবাসন নিয়ে আমরা কথা বলছি সেই ক্যাম্পে রোহিঙ্গাদের কি মনোভাব, সেটি একটু জানার জন্য আমরা আমাদের কক্সবাজার সংবাদদাতা মোয়াজ্জেম হোসেন শাকিলের কাছে যাই।
শাকিল কি টেলিফোনে আছেন?
জি, মোয়াজ্জেম হোসেন শাকিল রয়েছেন আমাদের সঙ্গে। শাকিল, আপনি শুনতে পাচ্ছেন? জি, যেমনটা আমাদের আলোচকরাও জানালেন, একই সঙ্গে আপনার কাছ থেকে জানতে চাই যে রোহিঙ্গা ক্যাম্পে আপনি প্রতিদিনই যাচ্ছেন, তাদের সঙ্গে কথা বলছেন, প্রত্যাবাসন নিয়ে তারা কি আদৌ কিছু জানে যে 22 তারিখে প্রত্যাবাসন হতে পারে, এবং তাদের মনোভাবটা কি?
হ্যাঁ, সুন্দর প্রশ্ন করেছেন, এবং আসিফ ভাইও এই বিষয়টা অবশ্যই একটু করে উল্লেখ করেছেন। আমি বিশেষ করে এই 22 তারিখটা যখন থেকে একটা সংবাদ মাধ্যমে এসেছে, এরপর থেকে আমি বেশ কয়েকবার অনেক রোহিঙ্গাদের সাথে কথা বলেছি, এবং বাংলাদেশের যারা এখানকার রোহিঙ্গা রেসপন্সে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কাজ করছেন, ত্রিপল আর সির অফিস, ওখান থেকে ওখানে আমি যোগাযোগ করেছি। তো আমি যেটা এই পর্যন্ত জানলাম সেটা হচ্ছে কি, এখনো এই একেবারে মাঠ পর্যায়ে এটার কার্যক্রম একেবারে শুরু হয়নি, এটা দৃশ্যমান কিছু এখনো শুরু হয়নি। এবং রোহিঙ্গাদের মধ্যে কিছুদিন আগে যে মিয়ানমারের মন্ত্রী এসেছিলেন, মিয়ানমারের মন্ত্রী বাংলাদেশের আশ্রয় কেন্দ্রে যারা আছেন, বিশেষ করে ধর্মীয় যারা রোহিঙ্গাদের মধ্যে বিভিন্ন ধর্মের প্রতিনিধিদের সাথে তিনি বৈঠক করেছেন। তো সেখানে বৈঠকের পরে কিছু একটা আসলে তাদের দাবিগুলো, বিশেষ মেইন যে দাবিগুলো, নাগরিকত্ব, ওখানকার নাগরিক অধিকারটা, এরপরে এই জিনিসটা হচ্ছে প্রধান, এবং তাদের যে রোহিঙ্গা একটা জাতি, এই জাতিটা মেনে নেয়া, এগুলো তো এই জিনিসগুলো কিন্তু ওই বৈঠকের মাধ্যমে এনশিওর হয়নি, নিশ্চিত হয়নি। এই জন্য কিন্তু কোন রোহিঙ্গা আগের মতোই, আগে যে একটা তারিখ নির্ধারণ হয়েছিল রোহিঙ্গারা প্রত্যাবাসনের জন্য, ওই সময় যে পরিস্থিতি ছিল এখনো এই পরিস্থিতি থেকে খুব বেশি উন্নয়ন হয়নি। তবে আমি বিভিন্ন ধর্মের যারা প্রতিনিধি ওই বৈঠকে উপস্থিত ছিলেন, আমি এখনো আবার কথা বলেছি ওরকম কয়েকজনের সাথে, তারা আসলে কি ভাবছে, তারা কি যে 22 তারিখ ফিরে যাবে বা পরবর্তী কোন তারিখ দিলে। সেখানে আমরা খ্রিস্টানদের যে প্রতিনিধি, তারাও বলছে না, আমরা তো ওখানে আসলে আমাদের যে অধিকার, ওই অধিকার আমরা পাচ্ছি না, এজন্য আমরা যাবো না। এবং মুসলমানরা যারা এই তালিকায় আছে বা যারা ওই বৈঠকে ছিল মন্ত্রীর সাথে, ওনাদের সাথেও আমি কথা বলেছি বেশ কয়েকজনের সাথে, ওরাও বলছে না, আমাদের যদি ওখানে কেবলমাত্র নাগরিকত্বটা দেয় এবং নিরাপত্তা দেয় তাহলে, বা UNHCR এর যদি ওখানে একটা অন্তত অফিস থাকে রাখাই নে, তাহলে আমাদের তো আমাদের দেশে আমরা ফিরে যাবো, আমাদের বাড়িঘর আমরা ফিরে যাবো। এবং তবে যারা হিন্দু, হিন্দু রোহিঙ্গা যারা আছে কক্সবাজারের উকিয়া ক্যাম্পে, তাদের যে প্রতিনিধি, তারা বলছে হ্যাঁ, আমাদের তো আমাদের যাবতীয় দাবি ওরা মেনে নিয়েছে এবং আমাদের সাথে আমাদের নাগরিকত্বের যে কার্ড সেটা আছে, কাজে আমাদের ফিরে যেতে কোনো বাধা নেই, আমরা যে কোনো মুহূর্তে ফিরে যেতে পারি। তো 22 তারিখের যে তারিখটা নির্ধারণ করা হয়েছে, তো আমি কিছু হিন্দু রোহিঙ্গাদের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম, হয়তো যদি শুরু হয় তাহলে কিছু হিন্দু রোহিঙ্গা হয়তো প্রত্যাবাসন হতে পারে।
তাহলে কি আপনি শাকিব বলতে চাচ্ছেন যে তাদেরকে নাগরিকত্ব দেয়া হবে?
তাদের কাছে কার্ড রয়েছে,
তাদের কাছে কার্ড রয়েছে, তারা বলছে ওখানে তো 3 ধরনের কিন্তু নাগরিকত্ব আছে, মন্ত্রী এসব বিষয়গুলো পরিষ্কার করেছেন। তো রোহিঙ্গারাদের মধ্যে অন্যান্য জাতিরা সেটা পায় না, বাট হিন্দুরা বলছে আমাদের কাছে যেটা নাগরিক হওয়ার মতো যে কার্ড, ওই কার্ডটা আমাদের কাছে আছে এবং আমাদেরকে ওরা নিশ্চিত করেছেন আমাদের সব সব ধরনের নিরাপত্তা সুযোগ সুবিধা দেবে, আমরা যে কোনো মুহূর্তে আমরা
শাকিল প্রাথমিকভাবে যে 3,500 কথা বলা হচ্ছে, তো তাদের মধ্যে এই মানে ধর্মভিত্তিক বিষয়ে আমরা বলবো যে এদের মধ্যে হয়তো মুসলমান খ্রিস্টানরা থাকবে না, হিন্দুরাই ফিরে যাবেন, 3,500 এরকম কি কোনো মানে?
না, হিন্দু কিন্তু 3,500 না, একদিনেই তো এটা 3,500 আসলে একদিনে তো যাবে না, এটা তো প্রতিদিন হয়তো 200 বা নির্দিষ্ট একটা খুব
না, সেটা তো আছে অবশ্যই, কিন্তু সংখ্যা হিসাবে আমি বলছি যে এটা তো হতে পারে না যে সেখানে শুধুমাত্র এতজন এসেছে সেখান থেকে, মানে লক্ষ লক্ষ মানুষ এসেছে, তাদের মধ্যে কি শুধু 3,500ই তো হিন্দু হতে পারে না, তার বেশিই হবে হয়তো সংখ্যা।
না, হিন্দু হচ্ছে মাত্র 500 ছিল, বাট অনেকেই কিন্তু ফিরে গেছেন মিয়ানমারে, বিভিন্ন ভাবে ফিরে গেছেন, তো এখন প্রায় ধরেন 400 কাছাকাছি ওখানে হিন্দু আছে এবং খ্রিস্টান আছে কিছু, অধিকাংশই কিন্তু মুসলমান, এবং অন্যান্য সময় যে কিছু বৌদ্ধ এসেছিলেন তারাও কিন্তু ফিরে গেছেন, বিশেষ করে বান্দরবান সীমান্তে কিছু বৌদ্ধ এসেছিলেন, ওরাও ফিরে গেছেন। এখন মূলত
বৌদ্ধরা যারা এসেছিলেন তারা নিজেরাই ফিরে গেছেন।
হ্যাঁ, বৌদ্ধরা নিজেরা ফিরে গেছেন, এবং
কারণ কোন কার্যক্রম তো শুনিনি আমরা, কোন প্রত্যাবাসন কর্মসূচির অধীনে তো তারা ফিরে যায়নি।
হ্যাঁ, মিয়ানমার তাদের ফিরে যাওয়া নিয়ে অবশ্যই বলেছেন রোহিঙ্গারা ফিরে আসছে আমাদের এখানে, তবে রোহিঙ্গা মুসলমানদের মধ্যে মিয়ানমারের কিছু বেশ কিছু, তারা মিয়ানমারের পক্ষ হয়ে কাজ করে এরকম অনেক লোকজন আছে, ওরকম অনেকে ফিরে গেছে, তারা কিন্তু আবার নিজেদেরকে প্রত্যাবাসন হয়েছে এরকম কিছু ছবি তুলে তারা আবার মিডিয়ায় প্রচারও করার চেষ্টা করেছিল, কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে দাবি করা হয়েছে না, এটা তো প্রত্যাবাসন শুরু হয়নি, ওরা তো পালিয়ে গেছে বা তাদের সাথে তো মিয়ানমার সরকারের সাথে যোগ সাজশ করে তারা ওই দেশে
মানে এসে ফিরে গেছে তারা, যে পথে এসেছিল নিজেরাই। হ্যাঁ শাকিল বলেন।
রোহিঙ্গা, সাধারণ রোহিঙ্গারা এখানে যারা ক্যাম্পে শিবিরে যারা নেতৃত্ব দিচ্ছেন, ওরকম রোহিঙ্গারা যেটা বলছে, সামনের যে জাতিসংঘের সাধারণ অধিবেশন, ওই অধিবেশনে কিছু বিষয় তারা যেন তুলতে পারে, নিজেদের পক্ষে যেন কিছু তুলতে পারে, এজন্য কিছু গ্রাউন্ড তৈরি করা হচ্ছে, এটারই রেজাল্ট হচ্ছে কি এটারই কিছু অনেকটা ঘটনা এগুলো, এই যে তারিখ নির্ধারণ করা বা এই যে মিয়ানমারের মন্ত্রী সফর করা। আমি একটা খবর পেয়েছি, এটা মিয়ানমারের সব খবর কিন্তু আমাদের কাছে আসলে ভেরিফাইড করার সুযোগ থাকে না, যে মন্ত্রী এখানে এসেছিলেন মিন চু, এখন উনি কিন্তু ওই পদে নাই, ওনাকে অন্য পদে দেওয়া হয়েছে এই পদ থেকে, কারণ উনি না রোহিঙ্গারা বলছেন ওনাকে এই পদে আর রাখা হচ্ছে না। এবং আমি একটা পত্রিকাতেও পড়েছি ওনাকে একটা অন্য দেশের রাষ্ট্রদূত হিসেবে পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি জানি না, এই রিপোর্ট আমার কাছে অবশ্যই ভেরিফাইড করার সুযোগ নেই, কারণ মিয়ানমারে আমাদের
রদ বদল তো হতে পারে, যে কোনো দেশেই যে কোনো কর্মকর্তারই পরিবর্তন করা হতে পারে। তো আমি প্রযোজিকা জয়তি দাশগুপ্তকে জিজ্ঞেস করবো, কোন টেলিফোনে কেউ আছেন লাইনে আমাদের শ্রোতারা যদি কেউ থাকেন? হ্যালো, সালামালাইকুম। আচ্ছা আচ্ছা, বলুন, আপনি তো চট্টগ্রাম থেকেই বলছেন, এখন ওখানেই আছেন?
জি জি জি। এই যে রোহিঙ্গা প্রত্যাবর্তনের যে দেরি হয়ে যাচ্ছে, সময় আছে, এটার জন্য কি বাংলাদেশ যারা পররাষ্ট্রমন্ত্রী যারা কর্মকর্তারা আছে এদের কোন কর্মকাণ্ডের কারণে পিছিয়ে যাচ্ছে, নাকি এই রোহিঙ্গা মায়ানমার সরকারের থেকে কোন রকমের আগায় আসতেছে না যার জন্য ওদের কারণে দেরি হয়ে যাচ্ছে, নাকি বহির বিশ্ব জাতিসংঘ ওদের কোনো প্রেশার নাই যার জন্য এই কাজটা দেরি হচ্ছে কেন?
আচ্ছা, ধন্যবাদ লিয়াকাত আপনার এই প্রশ্নের জন্য। আসলে তো দুই তরফেই আছে সমস্যা, এবং বাংলাদেশ সরকার তো অত্যন্ত আন্তরিক যে তারা ফিরে যাবেন অবশ্যই। আমি মোহাম্মদ আব্দুর রশিদের কাছে যাব, যে লিয়াকাত যিনি প্রশ্নটি করলেন যে কোন পক্ষে কোন ঘাটতি আছে বা কিছু।
হ্যাঁ, আসলে অনেক কিছুই আমাদের এখানে আমরা আছে তথ্যগত ঘাটতি থাকি। এখন হচ্ছে যে এখানে অনেক কিছু আছে যেগুলো হচ্ছে খুঁজে সঠিক যে পরীক্ষাটা কিভাবে এটি হচ্ছে এগুলো না জানার কারণে অনেকে মন্তব্য করে, সেই মন্তব্য ছড়িয়ে ছড়িয়ে মানুষের মনে বিভ্রান্তি ছড়ায়। এটির ব্যাপকতা যথেষ্ট, এই যে এতক্ষণ রোহিঙ্গা যাবে কি যাবে না, তারপরে হচ্ছে তাদের ভিতরে যে ধর্মীয় বিভাজন, তাদের এক একজনের একটা মতামত আছে। আমরা ওখানে নিজেরা গিয়ে দেখেছি যে বিভিন্ন ধর্মের রোহিঙ্গা কারা, এই যে আইডেন্টিটি যেটিকে আমরা বলছি সেটি হচ্ছে তারা রোহিঙ্গা বলতেই বোঝায় মুসলমান, তো অন্য ধর্মের যারা আছে তারা দে ডোন্ট ক্লেম দেমসেলভস টু বি রোহিঙ্গা। তো সেখানে হচ্ছে এই যে ভেতরে যে তারা যে এই যে স্বীকারই করছে না, সেটি আমাদের বলতে বাধা কি আছে? এখন হচ্ছে যে ওখানে যে প্রক্রিয়াটা, প্রত্যাবাসন প্রক্রিয়াটা মূল যে ভিত্তিটা সেটা কিন্তু সেই জানুয়ারি মাসের চুক্তি, সেটা মনে রাখতে হবে। সেখান থেকে একটা ওয়ার্কিং গ্রুপ গঠন হয়েছে, ওয়ার্কিং গ্রুপ কাজ করতে তারা কিন্তু কোথাও ভ্যানিশ হয়ে যায়, তারা স্টিল তাদের কর্মক্ষমতা আছে। এখন তাদের অ্যাক্টিভ করতে কতটুকু সময় লাগবে সেটি হচ্ছে এক প্রশ্ন হতে পারে। এখন যে জিনিসটা সবচেয়ে বেশি সেটি হচ্ছে আমি মনে করি সেটি হচ্ছে যে তাদের যে ডেটা বেস এটি হচ্ছে তৈরি করাটা সবচেয়ে কঠিন হয় এবং অনেক সময় সাপেক্ষ হয়। কিন্তু যেটি এবারের ক্ষেত্রে যেটি হয়েছে সেটি বায়োমেট্রিক ডেটা বেস তৈরি করেছে শুরু থেকে, যার ফলে আপনি কে যাবে, কার আইডেন্টিটি, ফ্যামিলিতে কয়টা লোক আছে, তার কোথায় বসত বাড়ি ছিল, এগুলো সব ডেটা বেসের ভিতরে ক্লিয়ারলি আছে। সেজন্য এখন ওগুলোকে আপনি শুধু প্রিন্ট আউট নেবেন আর আপনি প্রসেস করবেন। এখন যেখানে কিন্তু ফিজিক্যাল অ্যারেঞ্জমেন্টের কথা সেটি কিন্তু কেউ বলছেন না, যে আমি যখন রোহিঙ্গা পাঠাবো কার কাছে পাঠাবো,
সেটাই
ওখানে তো বর্ডার না খুলে পার হলে যে মিয়ানমারে যাবে। আগেকার ওই যে প্রথমে যে ওয়ার্কিং গ্রুপ তারা কাজ করছিল যে প্রায় 3,000 রোহিঙ্গা যাতে প্রতিদিন যেতে পারে সেরকম ভাবে রিসেপশন পয়েন্ট অ্যাট দ্য বর্ডার্স, তারপরে সেখান থেকে তাদেরকে নিয়ে কোথায় রাখবে। ইতিমধ্যে আবার ভারত সরকার কিন্তু ইতিমধ্যে 250টি বাড়ি মিয়ানমার সরকারকে হ্যান্ড ওভার করেছে এই রোহিঙ্গাদের থাকার জন্য। এটি হলো তাদের থেকে আর কি একটি আগে অনেক আগে থেকে একটা কন্ট্রাক্ট ছিল যেখানে তারা এদের টেম্পোরারি প্রিফ্যাব্রিকেটেড হাউস বানিয়ে দিবে, সেগুলো 250টা অলরেডি তারা হ্যান্ড ওভার করে দিয়েছে। তার মানে একটি জায়গায় আমরা বুঝলাম যে হ্যাঁ তাদের বসত বাড়ি নাই, ওগুলো পুড়ে গেছে, সেখানে একটি ছবি প্রতিস্থাপিত হলো ভারতের তৈরি প্রিফ্যাব্রিকেটেড হাউস দিয়ে। আচ্ছা, বাদ বাকিগুলো কি হবে সেটি হচ্ছে মূল জায়গা। তারপরে রোহিঙ্গারা যাবে কি যাবে না নাগরিকত্ব, এটি তো অনেক আগে থেকে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী সেই 5 দফার প্রস্তাব দিয়ে রেখেছে ইতে কি বলে জাতিসংঘে, সেখানে বলা হচ্ছে যে আমরা ওখানে ছোট করে আমি বলি তাহলে তিনটি জিনিসকে অত্যন্ত গুরুত্ব সহকারে বাংলাদেশ দেখে।
হ্যাঁ বলুন।
কিন্তু একটি দেখে swift, safe and dignified return. এটি হচ্ছে কিন্তু বাংলাদেশের মূল ভিত্তি। আপনাকে জোর করে ঠেলে পাঠাতে চাচ্ছে না বাংলাদেশ, তাদেরকে ডিগনিফাইড মর্যাদা সহকারে পাঠাতে হবে। সেই মর্যাদা বলতে আমরা যেটা বুঝি যে হ্যাঁ তাদের যে নাগরিক অধিকার সেটি যদি না থাকে, আমি দেখেছি তাদের কাছে তাদের জমি আছে, জমি চাষ করে কৃষক, সে জমি চাষ করছে কিন্তু সে জমির মালিকানার তার আছে বা তার পিতৃপুরুষের আছে, কিন্তু সরকার তার কাছ থেকে ওই যে জমির খাজনা নেয় না। সে বলছে যে আমার কাছে খাজনা নেয় না কেন, আমি রোহিঙ্গা তাই। এখন এইগুলো যদি না হলে তখন অটোমেটিক্যালি তার কাছে আমরা দেখেছি সেই পুরনো কাগজ আমরা চেক করেছি, ও উনি যে হিন্দুদের কথা বললেন ইটস রাইট, হিন্দু হ্যাজ এ কার্ড, তাদের নাগরিকত্ব কার্ড আছে, তারা কেন এখানে চলে এসেছে নাগরিকত্ব নিয়ে, এর মধ্যে বেশ কিছু আবার ওই গোপনে গোপনে পালিয়ে যাচ্ছে ওদের সাথে কন্ট্রাক্ট করে। এটি হচ্ছে মানে অসমর্থিত সূত্র থেকে আমি বলছি। তো সেখানে যার জন্য সংখ্যা উনি যেমন প্রথমে বললেন যেখানে 500 পরিবার ছিল এখন কমে গেছে, কমে গেছে মানে ইনারা যে আস্তে আস্তে ডিফাইন
যাবে,
তো সেই পদ্ধতি আছে। সান স্টেট থেকে যারা বুদ্ধি এসেছে তারা কিন্তু এই রোহিঙ্গা এটির সাথে সম্মিলিত না, কিন্তু দে আর বাই রিলিজিয়ান দে আর বুদ্ধি দে আর ফ্রম সান স্টেট। বাংলাদেশ দেরি করেনি, বাংলাদেশ এই শুরু থেকে এটি নিয়ে তারা ঘষামাজা করছে, সব জায়গায় যাচ্ছে আন্তর্জাতিক। এখানে হচ্ছে এখন হচ্ছে মিয়ানমারের ক্ষেত্রে আমি বলবো মার্কিন যুক্তরাষ্ট্রের একটা বড় ভূমিকা আছে, কারণ সেখানে রিপাবলিকান একজন উনি বলেছেন যে আরাকানকে বিচ্ছিন্ন করে দিই, যদি বাংলাদেশ এটির সাথে একমত হয়নি বিচ্ছিন্ন করে, যেহেতু রোহিঙ্গা এটি একটি বড় প্রেশার। এই ধরনের প্রেশার থেকে এখন হচ্ছে যে যদি বাংলাদেশ অ্যাকসেপ্ট করে ফেলে তাহলে কি হবে, জিও পলিটিক্যালি কি অবস্থা দাঁড়াবে, আমি আজ আরেকটু বিগার ক্যানভাসের কথা বলছি। আমরা এখন কি করতে পারি বাংলাদেশের ক্ষেত্রে, আমার মনে হয় না কোন সময় পাঠানোর জন্য বাংলাদেশ উদ্গ্রীব, কারণ বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে দিয়েছে যে এত লোককে খাওয়ানোর আমি মানবতার কারণে জায়গা দিয়েছি কিন্তু এদেরকে ছেড়ে যেতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উপরে চাপিয়ে দিয়েছেন, যেহেতু রেফিউজি মানবতার অপরাধ হয়েছে বা হয়নি সেটি নিয়ে এটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাজ তাদের অধিকার বুঝিয়ে
দেওয়া
দ্রুত ভাবে করেছে। আমার মনে হয় মিয়ানমার হচ্ছে এই কথা দেয় আর কথা রাখে না।
সাবেক মেজর জেনারেল মোহাম্মদ আব্দুর রশিদ, আপনার কাছ থেকে আমি ছোট ছোট তিনটি তথ্য দিয়ে উত্তরটি চাইব। সেটি হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা জানিয়েছে যে মিয়ানমার সেনাবাহিনী $1,20,00,000 আমেরিকান ডলার উৎকোচ নিয়েছিল কয়েকটি কোম্পানির কাছ থেকে রোহিঙ্গাদের বিতাড়নের জন্য। অস্ট্রেলিয়ার একটি নজরদারি সংস্থা জানিয়েছে যে মিয়ানমারের রাখাইন রাজ্যের যে স্যাটেলাইটের ছবি তারা তুলেছে সেখানে আসলে বাড়ি ঘরের কোন চিহ্নই নেই, এবং তারা সন্দেহ প্রকাশ করেছেন যে রোহিঙ্গারা গেলেও সেটি চিহ্নিত করতে পারবেন না। এবং একই সঙ্গে আমরা শুরুতে যেমন বলছিলাম যে মিয়ানমারের অভ্যন্তরে কি ধরনের নিরাপত্তার অবস্থা রয়েছে, সব মিলিয়ে আপনার কাছে কি মনে হয় রোহিঙ্গারা আসলে মিয়ানমারে ফিরতে চাইলেও পরিবেশ রয়েছে?
আমি মনে করছি যে আমি আগের থেকে আমি মনে করেছি যে মিয়ানমার এখন যে চাপ তার প্রতি এখন অনুভূত হচ্ছে, সেখানে এই কি বলে তাদের যে সামরিক বাহিনী সব সিদ্ধান্ত নেয় রাষ্ট্রে, কোন সন্দেহ নেই অংসান চুক্তির নামে আমি আছেন, সেক্ষেত্রে তারা উৎকোচ নিচ্ছে। এবং এই যে সর্বশেষ যদি আপনারা আলাপ করলেন আভ্যন্তরীণ ব্যবস্থার মধ্যে আমরা একটা জিনিস আনি নাই এখানে, সেখানে সামরিক বাহিনী তাদের হচ্ছে মাদক ব্যবসা বন্ধ করে দিয়েছে, তারপরে তারা হামলার সম্মুখীন হয়েছে। তো এগুলো এই কমপ্লিকেশনের ভেতরে আমি মনে করি এবার চাপটা একটু বেশি, এবং আমার মনে হয় সামরিক বাহিনীকে মেনে নিতে হয় হচ্ছে
ধন্যবাদ। আমি একই প্রশ্ন নিয়ে আসিফ মুনিরের কাছে যাব, তিনি কি মনে করছেন যে এই পরিবেশ, এই পরিস্থিতি, বর্তমান যে অবস্থা, সেই পরিবেশে সেই পরিস্থিতিতে রোহিঙ্গারা কতটুকু, রোহিঙ্গাদের প্রত্যাবাসন শুরু হওয়া কতটুকু সম্ভাবনা তিনি দেখছেন?
আমি আসলে খুব ক্ষীণ মনে করছি, তবে যেটা আমি বলছিলাম যে এখানে তারিখ পরিবর্তন করে এটাকে হয়তো আরেকটু দেখার চেষ্টা হবে, তখন আমাদের আবার একটু বিশ্লেষণ করতে হবে যে সেটার জন্য প্রস্তুতি কতটুকু। যেটুকু শুরুতে আমি বলছিলাম, যেটা আপনাদের সংবাদদাতা এবং সবাই বললেন, যে এখন পর্যন্ত বাংলাদেশের দিক থেকে বিশেষ করে এর মধ্যে যদি ঈদের ছুটি টুটি গেছে, সেই প্রস্তুতির পর্বটি কিন্তু হয়নি, কারণ এখানে আনুষ্ঠানিকতা যেটুকু করার সেটুকু হয়নি। আবার এটাও ঠিক, গত বছর একটা প্রক্রিয়া শুরু হয়েছিল, কাজে সেটার একটা ড্রিল, ঠিক আছে কিসের পরে কি হবে এবং তারপরে কোন জায়গায় তারা থাকবে টেম্পোরারিলি বর্ডারের কাছে, এই প্রক্রিয়াটা কিন্তু গত বছর করা হয়েছিল। কাজে সরকারি কর্মকর্তারা যারা গত বছর ছিলেন, তারা যদি এখনো থাকেন, তারা জানেন যে কি করতে হবে, কাজে কত দ্রুত পদক্ষেপ নেওয়া যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে রোহিঙ্গা যাদেরকে চিন্তা করা হচ্ছে, গত বছর কি হয়েছিল আমরা সবাই জানি যে তারা ভয় পেয়েছিল এবং শেষ মুহূর্তে যেটি হয়েছে যে ওই ট্রানজিট ক্যাম্পে একটি মানুষও যাননি এবং তারা যে যার বাড়িতে বা যার যার শেড বা ঘরেও তারা ছিলেন না, তারই পালিয়ে গেছিলেন। কেন? কারণ তারা ভয় পাচ্ছিলেন, অন্য কোনো কারণে এসছে, সংবাদ মাধ্যম এসছে যে তাদেরকে আন্তর্জাতিক সংস্থা বা এনজিওরা প্ররোচিত করেছে, কিন্তু শুধু সেটাও না, তারা নিজেরই নিশ্চিত না এবং এখনো সেই অবস্থাটি বিরাজ করছে। সেক্ষেত্রে আমি বলবো যে এটা একটা চলমান প্রক্রিয়া হিসেবে বাংলাদেশ সরকার অন্তত দেখবে, মিয়ানমারও দেখবে, জাতিসংঘের বৈঠকে অন্তত কিছু যাতে তারা বলতে পারেন, একটা বার্গেনিং চিপের মতো কোন ব্যবহার করা হবে। তবে যেটা রশিদভাই বলছিলেন যে আন্তর্জাতিক মহলের একটা বড় ভূমিকা লাগবে, সেটার কিছু পদক্ষেপের মধ্যে আমরা দেখতে পাই আগামী এক মাসের মধ্যে জাতিসংঘের মাধ্যমে, কারণ এর মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক প্রতিবেদন তৈরি হয়েছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা, তারপরে নারী অধিকার, নারী নির্যাতনের উপরে, সেই রিপোর্ট গুলো কিন্তু আবার আলোচিত হবে এবং পেশ করা হবে জাতিসংঘের এই বৈঠকের সময়।
সেটাই আমরা আশা করি
জবাবদিহিতার জায়গাটা আসবে।
হ্যাঁ, এই মুহূর্তে আমাদের সবশেষে একজন শ্রোতা রয়েছেন, তার বক্তব্যটা আমরা শুনে নিই। হ্যালো,
হ্যাঁ, সবাইকে ধন্যবাদ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে মতামত গ্রহণ এবং আলাপন চলছে। আমার ছোট্ট প্রশ্ন,
আপনার নাম?
আমি ডালিম কুমার, পঞ্চগড় বাংলাদেশ থেকে বলছি।
হ্যাঁ বলুন।
আমার ছোট্ট প্রশ্ন সেটা হলো যে অনেক আলোচক সেটা বললেন, তুলে ধরলেন, তো আমি 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 বললাম আমার আমার মতে যেটা হলো, ধরলাম আমাদের যে রোহিঙ্গা জনগোষ্ঠী তারা মানে তাদের দাবি যে বাংলাদেশ থেকে তারা মিয়ানমারে প্রত্যাবর্তন প্রক্রিয়া তারা সন্তুষ্ট, তারা যাবে ধরে নিলাম, এবং কি বাংলাদেশও প্রত্যাবর্তন করাতে ইচ ছুক, এবং কি মিয়ানমারও?
আপনার কি কোনো প্রশ্ন আছে? কারণ আমাদের হাতে একেবারেই সময় নেই।
মনে করেন যে আজকে তারা তারা বলছে যে আমরা প্রত্যাবর্তন শুরু করবো, 2,000 বা 3,000 যতজন লোক হয় আমরা নিয়ে নেবো, এটা কি আসলে আলোচক বৃন্দ আজকের আলাপনের যারা আলোচক তারা কি কতটুকু বিশ্বাস স্থাপন করতে পারতেছেন যে সবকিছুই মনে করেন সব নিয়ম নিয়ামক এবং প্রভাবক?
বুঝতে পেরেছি আপনার প্রশ্নটি।
ডালিম কুমার ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য।
মিয়ানমারের প্রতি আস্থা রাখা যায় কিনা,
মিয়ানমারের প্রতি আস্থা রাখা যায় কিনা যায়, তবে আমরা যেমন দেখলাম এই পর্যন্ত আমাদের যারা দুজনে প্যানেলে ছিলেন, মেজর জেনারেল আব্দুর রশিদ এবং আসিফ মুনির, আওয়ামীর প্রাক্তন কর্মকর্তা এবং এখন অভিবাসন নিয়ে বিশ্লেষণ করেন, অভিবাসীদের নিয়ে কাজ করেছেন তিনি সেই অভিজ্ঞতার আলোকে, দুজনেই কিন্তু এটাই বলেছেন যে এখন আমাদেরকে অপেক্ষা করতে হবে এবং দেখতে হবে এবং কতটুকু সম্ভাবনা আছে সেটাও তারা কিন্তু বিশদভাবেই আলোচনা করেছেন। ডালিম কুমার, আপনার প্রশ্ন এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা তো
জিয়াপা এবং আমাদের শ্রোতাদের কথা, জি আমাদের টেলিফোনে আমাদের অনেক শ্রোতা ছিলেন যাদের প্রশ্ন আমরা নিতে পারিনি, তাদের কাছে দুঃখ প্রকাশ করছি, এবং আমাদের এই অনুষ্ঠানটি আসলে ফেসবুকে সরাসরি যাচ্ছে এবং সেক্ষেত্রে যারা মন্তব্য করেছেন অনেক অনেক মন্তব্য, পড়তে গেলে অনেক সময় লেগে যাবে, সে কারণে মন্তব্যগুলো পড়ছি না, কিন্তু আমি শুধু আপা একটু বলতে চাই যে এই বিষয়টি নিশ্চয়ই আমরা আবারও আলোচনা করব, কারণ এটি
সামনে সপ্তাহে আমাদের ফিরে আসতে হবে, কারণ 22 তারিখ তো সামনে এগিয়ে আছে আগামী বৃহস্পতিবার,
তখন নিশ্চয়ই আপনাদের প্রশ্ন মন্তব্যগুলো আমরা নেওয়ার চেষ্টা করব,
আবার আলোচনা করব। সবাইকে যোগ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আলাপনের আলোচনা আজ এ পর্যন্তই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।